الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
গত খুতবায় আজাদ মোহাম্মদ বিন মাসলামা সম্পর্কে কিছু কথা বর্ণিত হচ্ছিল, একটা অংশ বাকি ছিল যা আজকে বর্ণিত হবে। কাব বিন আশরাফের হত্যা সম্পর্কে বলা হয়েছিল যে হযরত মোহাম্মদ বিন মাসলামা কোনো অজুহাতে তাকে ঘর থেকে দূরে নিয়ে গিয়ে হত্যা করেছেন। প্রশ্ন ওঠে এটি কি মিথ্যা নয়। একই সাথে এটিও উল্লেখ করা হয়েছিল যে তিন ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি আছে সেই হাদিসের বরাতে কোনো কোনো আলেমের মতে, কিন্তু সত্যিকার অর্থে এটি একটি ভ্রান্ত ধারণা বা হাদিসের ভুল ব্যাখ্যা। যা তিনটি ক্ষেত্রে মিথ্যার বৈধতা দিয়ে থাকে। যাই হোক, আমি সিরাতুল খাতামুন নবীনের বর্ণনার আলোকে তা ব্যাখ্যা করেছি। এ সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তার পুস্তিকা নূরুল কোরআনে বিশদ আলোকপাত করেছেন, যা খ্রিস্টানের আপত্তির উত্তরে তিনি লিখেছেন। এর কিছু অংশ আমি এখন বর্ণনা করব, যা থেকে একথা স্পষ্ট হয়ে যায় যে ইসলাম আদৌ মিথ্যা বলার অনুমতি দেয় না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, খ্রিস্টানের আপত্তির উত্তরে আপত্তির কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে একটি আপত্তি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার বা তিনটি স্থানে মিথ্যা বলার অনুমতি দিয়েছেন, আর নিজের বিশ্বাস গোপন করার বিষয়ে কোরআনে স্পষ্ট নির্দেশ রয়েছে, কিন্তু ইঞ্জিল ইমান বা বিশ্বাস গোপন করার অনুমতি দেয়নি। এর উত্তরে মসীহ ইসলাম বলছেন যে স্পষ্ট হওয়া উচিত, সততার উপর প্রতিষ্ঠিত থাকার জন্য কোরআনে যেভাবে তাকিদপূর্ণ নির্দেশ রয়েছে আমি ভাবতেও পারি না, বিশ্বাসও করব না যে ইঞ্জিলে এর দশ ভাগের এক ভাগ তাকিদ করা হয়েছে। তিনি আরও বলেন, কোরআনে মিথ্যাকে প্রতিমা পূজার সমান আখ্যা দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কওলা যুর, অর্থাৎ প্রতিমার নোংরামি আর মিথ্যার নোংরামি এড়িয়ে চলো। অন্যত্র রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আওয়ামিন বিল কিসত শুহাদা লিল্লাহ ওয়ালাও আলা আনফুসিকুম আও আল ওয়ালিদাইনি ওয়াল আকরাবীন, অর্থাৎ হে বিশ্বাসীগণ, ইনসাফ এবং সততার উপর প্রতিষ্ঠিত হও আর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সত্য সাক্ষ্য প্রদান করো। তোমাদের প্রাণ বা জীবনও যদি এর কারণে ক্ষতিগ্রস্ত হয় বা তোমাদের পিতামাতা বা নিকট আত্মীয়রা যদি এর ফলে ক্ষতিগ্রস্ত হয় তবুও ন্যায় সাক্ষ্য দাও। তিনি আপত্তিকারীকে সম্বোধন করে বলেন যে হে ধৃষ্ট, ইঞ্জিল খোলো আর আমাদেরকে বলো যে সততার উপর ইঞ্জিলে কোথায় এত জোর দেয়া হয়েছে। সেই খ্রিস্টান যার নাম ছিল ফাতেমাসি তাকে সম্বোধন করে মসীহ মওউদ আলাইহিসসালাম বলছেন, আপনি লেখেন, অর্থাৎ খ্রিস্টানকে বলছেন তিনি, যে আপনি লেখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তিন জায়গায় তিনটি ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দিয়েছেন, এটি অজ্ঞতার কারণে আপনি ভুল করেছেন। আসল কথা হলো এই কোনো হাদিসে মিথ্যা বলার আদৌ অনুমতি নেই, বরং হাদিসের শব্দ হলো ইন কুতেলতা আও ওহরেক্তা, অর্থাৎ তোমাকে হত্যা করা হলেও আর জ্বালিয়ে ছাই করা হলেও মিথ্যা বলবে না। তো যেখানে কোরআন বলে যে ইনসাফ পরিত্যাগ করো না, সত্য পরিত্যাগ করো না, তোমাদের প্রাণও যদি বিনষ্ট হয়, আর হাদিস বলে যে তোমাকে যদি জ্বালিয়ে ফেলা হয় আর হত্যাও করা হয় সত্য বলো, তো এমন পরিস্থিতিতে কথার কথা কোনো হাদিস যদি কোরআন এবং এই স্পষ্ট হাদিসের পরিপন্থী হয় তা গ্রহণযোগ্য হতে পারে না। আমরা সেই হাদিসই গ্রহণ করি যা সত্য এবং সঠিক হাদিস ও কোরআন পরিপন্থী নয়। হ্যাঁ, কোনো কোনো হাদিসে তরিয়ার বৈধতা দেখা যায়, অর্থাৎ এক দ্ব্যর্থবোধক শব্দ কোনো কারণে ব্যবহার করা হয়েছে আর ঘৃণা ছড়ানোর জন্য মুসলমানদের বিরুদ্ধে দ্ব্যর্থবোধক শব্দের জন্য বিরোধীরা কেজ বা মিথ্যা শব্দ ব্যবহার করছে, বলছেন মিথ্যা বলা নাকি ইসলাম অনুমতি দেয়। এক জাহেল এবং নির্বোধ কোনো হাদিসে কোনো শব্দ কিছুটা ছাড় দেওয়ার জন্য ব্যবহার হতে দেখলে কাকে বোঝানোর জন্য সহজ করে যখন কোনো শব্দ ব্যবহার করা হয় এটিকে সত্যিকার বা প্রকৃত মিথ্যা মনে করতে পারে, কেননা সে চূড়ান্ত কথা সম্পর্কে অনুভূত যে সত্যিকার অর্থে মিথ্যা বলা ইসলামে নিষিদ্ধ এবং এটি শিরিকের সমান। আর তরিয়া যা সত্যিকার অর্থে মিথ্যা নয় কিন্তু এটি মিথ্যার আদলে উপায়হীন অবস্থায় সাধারণ মানুষের জন্য বৈধ দেখা যায় এর আলোকে, কিন্তু তা সত্ত্বেও শ্রেষ্ঠ মানুষ তারা যারা তরিয়াও এড়িয়ে চলে। ইসলামী পরিভাষায় তরিয়া যাকে বলা হয় তা হল অশান্তির ভয়ে একটা কথা গোপন করার জন্য বা অন্য কোনো হেকমতের অধীনে কোনো গোপন কথা গোপন রাখার জন্য এমন উপমার আদলে তা বর্ণনা করা যে বুদ্ধিমান তো তা বোঝে কিন্তু নির্বোধ সেটি বুঝতে সক্ষম হয় না এবং সে এর অন্য অর্থ নেয় যা বক্তার উদ্দেশ্য নয়। আর চিন্তা করলে বোঝা যায় যে বক্তা যা কিছু বলেছেন তা মিথ্যা নয় বরং সম্পূর্ণ সত্য, আর মিথ্যার কোনো মিশ্রণ তাতে থাকে না, আর হৃদয় বিন্দুমাত্র মিথ্যার প্রতি আকৃষ্ট হয় না। যেভাবে কোনো কোনো হাদিসে দুজন মুসলমানের মাঝে মীমাংসার জন্য বা স্ত্রীকে কোনো অশান্তি বা পারিবারিক ঝগড়া থেকে দূরে রাখার জন্য বা যুদ্ধে নিজের উদ্দেশ্য শত্রু থেকে গোপন রাখার জন্য শত্রুকে অন্যদিকে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তরিয়ার বৈধতা দেখা যায়, কিন্তু তার সত্ত্বেও অনেক হাদিস আছে যা থেকে এমন হাদিস আছে যা থেকে বোঝা যায় যে তরিয়া উন্নত মানের তাকওয়ার পরিপন্থী কাজ আর স্পষ্ট সত্য বলাই ভালো। এই কারণে হত্যাই করা হোক না কেন বা জ্বালানো হোক না কেন। পুনরায় তিনি বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যথাসাধ্য এটি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন যেন কথার অর্থ মর্ম বাহ্যিক অর্থেও মিথ্যা সদৃশ যেন না হয়। তিনি আরও বলছেন যে আমি যখন দেখি যে নবীদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদের যুদ্ধে নির্জন অবস্থায় নগ্ন তরবারির সামনে বলছিলেন যে আমি মুহাম্মদ, আমি আল্লাহর নবী, আমি আব্দুল মুত্তালেবের পুত্র, এখানে আমি এটি একটু স্পষ্ট করতে চাই যে এই কোনো বই যখন ছাপে তার টিকায় লেখা আছে যেটি ভুলবশত লেখা হয়েছে, ঘটনাটি আসলে হুনাইনের যুদ্ধের ঘটনা ওদের নয়, কিন্তু আমাদের রিসার্চ সেল আমাকে উদ্ধৃতি পাঠিয়েছেন, সিরাতুল হালবিয়াতে লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দগুলো হুনাইন এবং ওহদ উভয় যুদ্ধে ব্যবহার করেছেন। তাই আমাদের এশাহাত বিভাগ বা নেজারাত এশাহাতের উচিত ভবিষ্যতে এই টিকা বের করে দেয়া। প্রায় সময় দেখেছি আমি তড়িঘড়ি করে হযরত মুসলিমদের এই শব্দ বা বাক্য হয়ে থাকে, সেগুলো সহসাধ্য করার জন্য ওরা লিখে দেয় টিকায় যে ভুলবশত করা হয়েছে, অথচ এগুলো ভালো করে অনুসন্ধান করা দরকার এমন কথা লেখার আগে। যাই হোক, এই রেফারেন্স আমার সামনে এসে গেছে, স্পষ্টভাবে লেখা আছে তাতে যে এই বাক্যগুলো হুনাইন এবং ওহদ উভয় ক্ষেত্রে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পবিত্র মুখ থেকে নিঃসৃত হয়েছে। যাই হোক, আমি স্পষ্ট করে দিলাম বিষয়টি। তিনি আরও বলছেন যে যদি কোনো হাদিসে তরিয়াকে বিষয় সহজ করার জন্য মিথ্যা হিসাবে উল্লেখ করা হয় তাহলে এটি অজ্ঞতা, অর্থাৎ বিষয় বা কথা সহজ সাধ্য করার জন্য বোঝানোর জন্য কেউ লিখলেও কেউ যদি এটিকে প্রকৃত মিথ্যা আখ্যা দিয়ে থাকে এটি অজ্ঞতা যে কেউ এটিকে প্রকৃত মিথ্যা আখ্যায়িত করবে, কারণ কোরআন এবং সঠিক হাদিস সর্বসম্মতভাবে সত্যিকার মিথ্যাকে হারাম এবং নোংরামি আখ্যা দেয়। উন্নত পর্যায়ের হাদিস তরিয়ার বিষয়টা স্পষ্ট করছে। তাই কথার কথা যদি মেনে নেওয়া হয় যে কোনো হাদিসে তরিয়ার পরিবর্তে মিথ্যা শব্দ ব্যবহৃত হয় তাহলে নাউজুবিল্লাহ এর অর্থ প্রকৃত মিথ্যা হতে পারে না, বরং এর বর্ণনাকারী বা যিনি এটি বলেছেন তার তাকওয়ার উন্নত প্রমাণ হবে। এটি যিনি তরিয়াকে কিজব মনে করে ছাড় দিয়ে কিজব শব্দ ব্যবহার করেছেন। আমাদেরকে কোরআন এবং সঠিক হাদিসের অনুসরণ করা উচিত। যদি কোনো বিষয়ের পরিপন্থী হয় তাহলে আমরা এর সেই অর্থ আদৌ গ্রহণ করব না যা কোরআনের আয়াত এবং সঠিক হাদিসের পরিপন্থী। তিনি আরও বলছেন কোরআন মিথ্যাবাদীদের অভিসম্পদ করেছে, একের সাথে বলেছে মিথ্যাবাদীরা শয়তানের মোসাহেব হয়ে থাকে আর মিথ্যাবাদী বেঈমান হয়ে থাকে আর মিথ্যাবাদীদের উপর শয়তান নাজেল হয়। শুধু এটি বলেনি যে তোমরা মিথ্যা বলো না, বরং একের সাথে বলেছে মিথ্যাবাদীদের সঙ্গ পরিত্যাগ করো, তাদেরকে বন্ধু হিসেবে অবলম্বন করো না আর খোদাকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। আরেক জায়গায় বলে যে তুমি যখন কোনো কথা বলো তোমার কথা যেন পূর্ণ সত্য হয়, হাসি ঠাট্টার ছলেও এতে যেন মিথ্যার মিশ্রণ না থাকে। পূর্বে যা বর্ণিত হলো এর ব্যাখ্যা আমি এতক্ষণ উপস্থাপন করলাম, এখন আমি বিষয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। মোহাম্মদ বিন মাসলামার জীবনের বাকি অংশের প্রেক্ষাপটে এখন কথা হবে। বনু নজির যখন কৌশলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চাকতির একটা অংশ ফেলে তাকে হত্যার চেষ্টা করে, আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে এ সম্পর্কে অবহিত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দ্রুত সেখান থেকে দাঁড়িয়ে যান এবং এমন মনে হয় যেন তিনি কোনো প্রয়োজনে উঠে গেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসেন। তার ফিরে আসার পর সাহাবিরাও কিছুক্ষণ অপেক্ষা করার পর মদিনা চলে আসেন। সাহাবিরা মদিনা আসার পর তারা জানতে পারেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ বিন মাসলামাকে ডেকেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন যে আল্লাহ রসুল, আপনি কেন সেখান থেকে উঠে চলে আসলেন, আমরা বুঝতেই পারলাম না। তিনি বলেন ইহুদিরা আমাকে প্রতারিত করতে চেয়েছে, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন তাই আমি উঠে চলে আসি। আল্লাহ তাআলা এ সম্পর্কে আয়াত অবতীর্ণ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আই ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহ আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে ইমানদারগণ, আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো যা তখন হয়েছিল যখন এক জাতি তোমাদের উপর হস্ত প্রসারিত করার দুর্বিসন্ধি করেছিল, তিনি তাদের হাতকে প্রতিহত করেছেন। আল্লাহর তাকে অবলম্বন করো, মোমেনদের খোদা তালার উপরেই ভরসা করা উচিত। যাই হোক, হযরত মুহাম্মদ বিন মাসলামাকে মহানবী সাল্লাম ইহুদিদের কাছে পাঠিয়েছেন। ঘটনা এভাবে বর্ণিত হয়েছে, হযরত মুহাম্মদ বিন মাসলামা মহানবীর কাছে আসলে তিনি সাল্লাম বলেন, বনু নজিরের কাছে যাও, ইহুদিদের কাছে যাও, তাদেরকে বলো যে মহানবী আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে। তিনি বলেন তোমরা আমাদের শহর থেকে বেরিয়ে যাও, কেননা তারা ষড়যন্ত্র করেছিল, তারা যে চুক্তি করেছিল সেটি ভঙ্গ করেছিল, এই কারণে শাস্তি ছিল যে এই শহর থেকে বেরিয়ে যাও। ইহুদিদের কাছে তিনি যান এবং বলেন মহানবী এক বার্তা সহ আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে, কিন্তু ততক্ষণ আমি তোমাদের সামনে এটি প্রকাশ করব না যতক্ষণ এমন একটি কথা স্মরণ না করাবো যা তোমরা নিজেদের বৈঠকে এক সময় আলোচনা করতে। পুরনো কথা আমি তোমাদের স্মরণ করাতে চাই। তিনি বলেন, ইহুদিরা বলে সেই বিষয়টি কি? হযরত মুহাম্মদ বিন মাসলামা বলেন আমি সেই তৌরাতের শপথ করিয়ে তোমাদের বলছি যা আল্লাহ মুসার প্রতি অবতীর্ণ করেছেন। তোমরা কি জানো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর আবির্ভাবের পূর্বে আমি তোমাদের কাছে এসেছিলাম, তোমরা তোর তাওরাত খুলে রেখেছিলে সামনে, তোমরা সেই বৈঠকে আমাকে বলেছিলে হে ইবনে মাসলামা যদি তুমি চাও তোমাকে খাবার পরিবেশন করি তাহলে আমরা খাবার পরিবেশন করব, আর যদি তুমি চাও যে আমরা তোমাকে ইহুদি বানাই তাহলে আমরা তোমাকে ইহুদি বানিয়ে দিতে প্রস্তুত। মুহাম্মদ বিন মাসলামা বলেন যে আমি তখন বলেছিলাম তোমাকে খাবার খাও, আমাকে ইহুদি করিও না, খোদার কসম আমি কখনো ইহুদি হব না। তোমরা একটা তস্তরিতে বা ট্রেতে আমাকে খাবার দিয়েছিলে, পূর্বে সেই ঘটনার প্রতি ইঙ্গিত করেন তিনি, তোমরা আমাকে বলেছিলে তুমি এই ধর্ম ইহুদি ধর্ম শুধু এই কারণে গ্রহণ করো না, তুমি ইহুদি ধর্ম গ্রহণ করো না কারণ এটা ইহুদিদের ধর্ম। ইহুদিরা মুহাম্মদ মাসলামকে বলে তুমি ইহুদি ধর্ম গ্রহণ করো না এই জন্য যে এটি ইহুদিদের ধর্ম, তুমি সেই হানিফিয়ত উপর প্রতিষ্ঠিত থাকতে চাও যার উপর যা তুমি শুনেছিলে আরাবু আমর রাহেবের ক্ষেত্রে এ কথা সত্য প্রমাণিত হয় না, অর্থাৎ তিনি এরপর বলেন যে তোমাদের কাছে এখন সেই ব্যক্তি আসবেন যিনি মুচকি হাসবেন, যিনি যুদ্ধকারী, তার চোখে রক্তিমতা থাকবে, তিনি ইয়ামানের দিক থেকে আসবেন, তিনি উটের পিঠে আরোহণ করবেন, চাদর আবৃত হবেন, স্বল্পে সন্তুষ্ট থাকবেন, তার তরবারি তার কাঁধে ঝুলবে, তিনি প্রজ্ঞার ভিত্তিতে কথা বলবেন যেন তিনি তোমাদের নিকট আত্মীয়। খোদার কসম তোমাদের এই জনপদে এখন হাত হাঁপাই হবে, হত্যা করা হবে এবং মানুষের অঙ্গচ্ছেদ হবে। এই কথাগুলো শুনে ইহুদিরা বলে, তিনি যাদের স্মরণ করেছে সব কথা, কিন্তু ইহুদিরা বলে যে ইনি সেই নবী নন, মুহাম্মদ রাসূলুল্লাহ সেই নবী নন, এ কথা তারা বলে। হযরত মুহাম্মদ বিন মাসলামা বলেন যে আমি আমার বার্তা তোমাদের স্মরণ করিয়েছি, পৌঁছে দিয়েছি। এরপর তিনি পরের কথা আরম্ভ করেন যে মহানবী সাল্লাম আমাকে পাঠিয়েছেন আর তিনি সাল্লাম বলেছেন তোমরা সেই চুক্তি ভঙ্গ করেছ, অঙ্গীকার ভঙ্গ করেছ যা আমি তোমাদের জন্য প্রতিষ্ঠা করেছিলাম, তোমরা আমাকে প্রতারিত করার চেষ্টা করেছ। মুহাম্মদ বিন মাসলামা ইহুদিদেরকে তাদের এই অভিপ্রায় বা অভিসন্ধির সম্পর্কে অবহিত করেন যা তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে এঁটেছিল, আর তা হলো আমর বিন জাহাস ছাদে চড়ে মহানবী সাল্লামের উপর পাথর ফেলার জন্য। কথাগুলো শুনে তারা চুপ হয়ে যায়, একটা শব্দ ও টু শব্দটি করতে পারেনি। এরপর হযরত মুহাম্মদ বিন মাসলামা তাদেরকে বলেন মহানবী সাল্লাম বলেছেন তোমরা আমার এই শহর থেকে বেরিয়ে যাও, আমি তোমাদেরকে 10 দিনের সময় দিচ্ছি, এরপর যাকে যে এখানে চোখে পড়বে আমি তার শিরচ্ছেদ করব। ইহুদিরা বলে যে হে ইবনে মাসলামা আমরা ভাবতেও পারতাম না যে এই বার্তা অস গোত্রের কেউ নিয়ে আসবে। হযরত মুহাম্মদ বিন মাসলামা বলেন এখন হৃদয়ে বদলে গেছে। কিছুদিন ইহুদিরা প্রস্তুতি নিতে থাকে সফরের, তাদের বাহন জুজদর নামক স্থানে ছিল, সেখান থেকে আনা হয়। এটি মদিনা থেকে কুবা অভিমুখে 6 মাইল দূরত্বে একটি চারণ ক্ষেত্র, সেখানে বিভিন্ন পশু চরত, তাদের বাহন সেখান থেকে আনা হয়। বনু আশজার গোত্রের কাছে ভাড়ায় উট নেয় এবং যাত্রার প্রস্তুতি নেয় তারা। এটি ইতিহাস গ্রন্থ থেকে নিয়ে নেওয়া হয়েছে। ইহুদিদের আচার আচরণ কেমন ছিল এক জায়গায় এটি বর্ণনা করতে গিয়ে খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু লেখেন, এতে বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার ঘটনা রয়েছে। হযরত আম্মার বিন ইয়াসিরের প্রেক্ষাপটে সেটি শোনানো হয়েছিল, কিন্তু ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আজকে এখানে এটি শোনানো আবশ্যক। তিনি বলছেন, বনু কুরাইজার বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায় ছিল, এই বিশ্বাসঘাতকতা উপেক্ষা করার মতো বিষয়ে ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিখার যুদ্ধ থেকে আসার পথে সাহাবীদেরকে বলেন যে ঘরে বিশ্রাম নেবে না, বরং সূর্য অস্ত যাওয়ার পূর্বে বনু কুরাইজার দুর্গে পৌঁছো। হযরত আলীকে তিনি তখন বনু কুরাইজার কাছে পাঠান জিজ্ঞেস করার জন্য যে তারা চুক্তি ভঙ্গ কেন করেছে, বিশ্বাসঘাতকতা কেন করেছে। বনু কুরাইজা লজ্জিত না হয়ে বা ক্ষমা না চেয়ে হযরত আলী এবং তার সাথীদেরকে আজেবাজে কথা বলা আরম্ভ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার নবী পরিবারের নারীদের গালি দেওয়া আরম্ভ করে। তারা বলে, আমরা জানি না, আমরা মোহাম্মদ কি, আমরা মোহাম্মদকে আমরা চিনি না, তার সাথে আমাদের কোনো চুক্তি হয়নি। হযরত আলী তাদের উত্তর নিয়ে ফিরে আসেন, ততক্ষণে ফিরে আসছিলেন, ততক্ষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবেদেরকে নিয়ে ইহুদিদের দুর্গ অভিমুখে যাচ্ছিলেন। ইহুদিরা যেহেতু নোংরা গালি দিচ্ছিল আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ও কন্যাদের সম্পর্কে নোংরা শব্দ ব্যবহার করছিল, হযরত আলী ভাবেন যে মহানবী কথাগুলো শুনলে তার কষ্ট হবে, তাই বলেন যে হে আল্লাহর রাসূল, আপনি কেন কষ্ট করছেন, আমরাই যুদ্ধ করার জন্য যথেষ্ট, আপনি ফিরে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি জানি তারা গালি দিচ্ছে, গালমন্দ করছে, তুমি চাও না আমার কানে সেই নোংরা শব্দ পড়ুক। হযরত আলী বলেন যে হ্যাঁ হে আল্লাহর রাসূল, বিষয় এমনই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অসুবিধা কী, তারা যদি গালি দেয়। মুসা নবী তাদের আপনজন ছিলেন, তাকে এর চেয়েও বেশি কষ্ট তারা দিয়েছে। এটি বলতে কি ইহুদিদের দুর্গ অভিমুখে তিনি চলে যান। ইহুদিরা দুর্গের ফটক বন্ধ করে দিয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করা আরম্ভ করে, তাদের নারীরাও যুদ্ধে অংশগ্রহণ করে। দুর্গের দেয়ালের নিচে কিছু মুসলমান বসেছিল, এক ইহুদি মহিলা উপর থেকে পাথর ফেলে এক মুসলমানকে হত্যা করে। কিন্তু কিছুদিন পরিবেষ্টিত থাকার পর ইহুদিরা বুঝতে পেরেছে দীর্ঘ প্রতিরোধ তারা গড়তে পারবে না। তখন সর্দাররা মহানবীর কাছে বাসনা ব্যক্ত করে, আবুল বাবা আনসারী যে তাদের বন্ধু এবং অস গোত্রের সদস্য ছিল, তাকে যেন তাদের কাছে পাঠানো হয়, যেন তারা পরামর্শ করতে পারে। তিনি আবুল বাবাকে পাঠান তার কাছে। ইহুদিরা বলে যে মোহাম্মদ রসুল্লাহ যে বলেন, তোমরা সিদ্ধান্তের বিষয়টি আমার হাতে ছেড়ে দাও, আমার হাতে ছেড়ে দিয়ে অস্ত্র সমর্পণ করো। মোহাম্মদ রসুল্লাহর এই কথা কি আমরা মেনে নেব, মেনে নেওয়া ঠিক হবে? আবুল বাবা মুখে বলেন হ্যাঁ, কিন্তু গলায় এমনভাবে হাত রাখেন যাতে জবাই করা প্রকাশ পায়। অথচ মোহাম্মদ সাল্লাম তখনও কোনো সিদ্ধান্ত প্রকাশ করেননি, কিন্তু আবুল বাবা ধরে নিয়েছেন যে তাদের এই অপরাধ, অর্থাৎ বিরোধী যারা চুক্তি ভঙ্গ করেছিল তাদের এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কী হবে। এই কোনো চিন্তা না করে ইশারায় তিনি এটি বলে বসেন যে অবশেষে তাদের ধ্বংসের কারণ হয়েছে। ইহুদিরা বলে বসে যে আমরা মোহাম্মদ রসুল্লাহর সিদ্ধান্ত যদি মানতাম, অন্য ইহুদি গোত্রের মতো সর্বোচ্চ শাস্তি যা হতো তাহলে মদিনা থেকে আমাদেরকে দেশান্তরিত করা হতো। কিন্তু তাদের দুর্ভাগ্য ছিল, তারা বলে যে ইহুদিরা সিদ্ধান্ত মানেনি, বরং বলে যে আমরা যদি কিছু ইহুদি বলে যে আমরা যদি মানতাম তাহলে দেশান্ত মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হতো, কিন্তু তাদের দুর্ভাগ্য তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সিদ্ধান্ত মানার জন্য প্রস্তুত ছিল না, বরং তারা বলে আমরা আমাদের মিত্র ওস গোত্রের নেতা সাদ বিন মাজের সিদ্ধান্ত গ্রহণ করবো, তিনি যে সিদ্ধান্তই গ্রহণ করবেন আমরা তা শিরোধার্য করব। কিন্তু তখন ইহুদিদের মাঝে মতভেদ দেখা দেয়। ইহুদিদের কেউ কেউ বলে যে আমাদের জাতি বিশ্বাসঘাতকতা করেছে আর মুসলমানদের আচরণ থেকে প্রমাণিত হয় যে তাদের ধর্ম সত্য, তারা নিজেদের ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করে। আমর বিন সৌদি যে জাতির সর্দারদের একজন ছিল, জাতিকে ধিক্কার জানায় এবং বলে তোমরা বিশ্বাসঘাতকতা করেছ, চুক্তি ভঙ্গ করেছ, হয়তো মুসলমান হয়ে যাও বা কর দিতে সম্মত হও। ইহুদিরা বলে না, মুসলমানও হব না আর করও দেব না, এর চেয়ে নিহত হওয়াই ভালো। তখন তাদেরকে তিনি বলেন আমি তোমাদের প্রতি বিতশ্রদ্ধ। এটি বলে দুর্গ থেকে বেরিয়ে যাওয়ার যেতে উদ্যত হন। বের হওয়ার যখন বের হচ্ছিলেন, মুসলমানদের একটি জামাত যাদের নেতা ছিল মওদুদ মাসলামা, তিনি তাকে দেখেন এবং বলেন যে কে? সে বলে আমি অমুক ব্যক্তি। মওদুদ মাসলামা বলেন আল্লাহ মাল্লা তাহরামনি এ কালাতা আসারাতিল কিরাম, অর্থাৎ আপনি নিরাপদে চলে যান এবং এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ, আমাকে ভদ্রলোকদের ভ্রান্তিকে ঢেকে রাখার নেক কর্ম থেকে কখনো বঞ্চিত করো না। এই ব্যক্তি যেহেতু নিজের কাজে এবং জাতির কাজের জন্য অনুশোচনা করছে, তাই আমার নৈতিক দায়িত্ব হলো তাকে ক্ষমা করা। তাই হে আল্লাহ আল্লাহ আমি তাকে গ্রেফতার করে নিই এবং যেতে দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে সবসময় এমন নেক কর্মের তৌফিক দান করুন। মহানবী সাল্লাম যখন এই ঘটনা সম্পর্কে জানতে পারেন, তিনি মুহাম্মদুন মাসলামাকে কিছুই জিজ্ঞেস করেননি, বকাঝকা করেনি যে সে কেন ইহুদিদের তিনি কেন ইহুদিদেরকে ছেড়ে দিয়েছেন, বরং রসুল্লাহ তার প্রশংসা করেন এবং সাধুবাদ জানান। মুসলমানরা মহানবী ইসলামের শিক্ষা এবং তরবিয়ত অনুসারে সবসময় ইনসাফ বা ন্যায় বিচার করেছেন। খাইবর বাসীরা যে দুষ্কৃতের আশ্রয় নেয়, আবু রাফে ইহুদি যে নিহত হয় তাদের অপকর্মের কারণে, এই সংক্রান্ত ঘটনা হলো বা আবু রাফেকে হত্যার জন্য সাহাবিদের যে জামাত পাঠানো হয়েছে তাতেও হযরত মুহাম্মদ মুসলামা অন্তর্ভুক্ত ছিলেন। যারা আবু রাফেকে হত্যা করেছেন সেই হত্যা এক ব্যক্তি করেছে, কিন্তু যে আমার সেখানে গিয়েছে সেই জামাতের অন্তর্ভুক্ত তিনিও ছিলেন। সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব এই ঘটনার বিস্তারিত বিবরণ ইতিহাসের বিভিন্ন গ্রন্থ থেকে নিয়ে তুলে ধরেছেন। যে সমস্ত ইহুদি নেতার নৈরাজ্যকর এবং দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের কারণে পঞ্চম হিজরির শেষের দিকে মুসলমানদের বিরুদ্ধে আহজাবের যুদ্ধের মতো ভয়াবহ ফেতনা মাথা চাড়া দেয়, তাদের ভিতর থেকে হুয়াই বিন আখতাব বনু কুরাইজার অভিযানের সময় অশুভ পরিণতির সম্মুখীন হয়েছে। কিন্তু সালাম বিন আবুল হুকাইক যার ডাক নাম ছিল আবু রাফে, খাইবার এলাকায় লাগামহীনভাবে নিজের নৈরাজ্যকর কাজে লিপ্ত ছিল। আজাবের যুদ্ধে লাঞ্ছনাকর ব্যর্থতা বনু কুরাইজার পরিণাম তার শত্রুতাকে আরও বৃদ্ধি করেছিল। গতফানের বসবাসস্থল যেহেতু খাইবারের পাশে ছিল, খাইবারের ইহুদি এবং নজাদের বিভিন্ন গোত্র প্রতিবেশীর মতো ছিল, তাই আবু রাফে যে অনেক বড় ব্যবসায়ী এবং সম্পদশালী ছিল, সে নজাদের বন্য এবং যুদ্ধাংদেহী বিভিন্ন গোত্রকে মুসলমানদের বিরুদ্ধে প্ররোচিত করা এটি তার নিত্যদিনের রীতি ছিল। মহানবী সাল্লামের শত্রুতায় কাব বিন আশরাফের সে মসিল বা প্রতিচ্ছবি ছিল। যে যুগের কথা আমি বলছি তাতে গতফানিদের মহানবীর বিরুদ্ধে হামলার জন্য সে অঢেল সম্পদ দিয়ে সাহায্য করে। ইতিহাস থেকে প্রমাণিত যে শাবান মাসে বনু সাদের পক্ষ থেকে মুসলমানরা যে আশঙ্কার সম্মুখীন হয় সেটিকে প্রতিহত করার জন্য হযরত আলীর নেতৃত্বে এক সেনাদল মদিনা থেকে পাঠানো হয়েছিল। তার পেছনেও হাত ছিল খাইবারের ইহুদিদের, যারা আবু রাফের নেতৃত্বে সমস্ত দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল আবু রাফের অপকর্মের, এখানে শেষ নয়, তার মুসলমানদের রক্তই কেবল তার পিপাসার নিবারণ করতে পারত। রসুল্লাহ ইসলামের পবিত্র সত্তা তার চোখে কাটার মতো বেদ্য। অবশেষে সে যেই পরিকল্পনা হাতে নেয় তা হলো আহজাবের যুদ্ধের ন্যায় নাজাদের বিভিন্ন গোত্র বা গাতফান এবং অন্যান্য গোত্রের সফর আরম্ভ করে মুসলমানদের ধ্বংস করার জন্য এক বিশাল সৈন্যবাহিনীর আকারে তাদেরকে সমবেত করা আরম্ভ করে। বিষয় যখন এই পর্যায়ে পৌঁছে যায় মুসলমানদের চোখের সামনে আবার আহজাবের চিত্র এসে যায়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাজরাজ গোত্রের কিছু আনসারি আসেন এবং বলেন যে এই নৈরাজ্যের চিকিৎসা, এই নৈরাজ্যের হোতাকে কোনোভাবে ধ্বংস করা ছাড়া আর দ্বিতীয়টি নেই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশে ব্যাপক রক্তক্ষয়ের পরিবর্তে এক নৈরাজ্যবাদী ব্যক্তির নিহত হওয়া অনেক উত্তম, এ কথা চিন্তা করে সাহাবিদেরকে তার অনুমতি দেন। আবদুল্লাহ বিন আতিক আনসারের নেতৃত্বে চার খজরাজি সাহাবিকে আবু রাফের প্রতি প্রেরণ করেন। যাওয়ার সময় নির্দেশ দেন, তাকে নির্দেশ দেন, দেখো কোনো মহিলা বা শিশুকে হত্যা করবে না। ছয় হিজরির রমজান মাসে একটা এই দল যাত্রা করে, খুবই বুদ্ধিমত্তার সাথে নিজেদের কাজ করে তারা ফিরে আসে। আর এইভাবে এই সমস্যার বাদল মদিনার আকাশ থেকে বিদূরীভূত হয়। এই ঘটনার বিস্তারিত বিবরণ বুখারিতে এভাবে উল্লেখ আছে যে বারা বিন আজিব বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের একটি জামাত আবু রাফে ইহুদির প্রতি প্রেরণ করেন। আবদুল্লাহ বিন আতিক আনসারিকে তাদের আমির নিযুক্ত করেন। আবু রাফের ঘটনা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অনেক কষ্ট দিত, তার বিরুদ্ধে মানুষকে খেপাত, তাদের মানুষকে সাহায্য করত। মহানবীর বিরুদ্ধে আবদুল্লাহ বিন আতিক এবং তার সাথীরা আবু রাফের দুর্গের কাছে যখন পৌঁছান সূর্য তখন অস্ত যায়। আবদুল্লাহ বিন আতিক তার সাথীদেরকে পেছনে ছেড়ে যান, স্বয়ং দুর্গের ফটকের কাছে পৌঁছান। ফটকের কাছে চাদর আবৃত অবস্থায় সে এমনভাবে বসে থাকেন যেভাবে কোনো ব্যক্তি কোনো প্রয়োজনে বসে। দুর্গের ফটক বন্ধকারী ব্যক্তি যখন সেখানে আসে, সে আবদুল্লাহকে দেখে বলে যে হে বসা ব্যক্তি, আমি দুর্গের ফটক বন্ধ করতে যাচ্ছি, যদি ভিতরে আসতে হয় এসে যাও। আবদুল্লাহ চাদর আবৃত অবস্থায় দ্রুত ফটক অতিক্রম করে একদিকে পালিয়ে যান, যে ফটক বন্ধ করার দায়িত্ব ছিল ফটক বন্ধ করে চাবি পার্শ্ববর্তী একটা খুঁটির সাথে ঝুলিয়ে চলে যায়। এরপর আবদুল্লাহ বিন আতিক নিজে যা বর্ণনা করছেন তা হলো, আমি নিজ জায়গা থেকে বের হই, সর্বপ্রথম দুর্গের ফটক খুলে দিই, প্রয়োজনে দ্রুত এবং সহজে যেন বের হওয়া যায়। তখন আবু রাফে একটি উঁচু কক্ষে ছিল, তার পাশে অনেক মানুষ বসে কথা বলছিল। এরা যখন উঠে চলে যায়, নীরবতা বিরাজ করে, তখন আবু রাফের ঘরের সিঁড়ি বেয়ে উপরে যাই। আমি সাবধানতা অবলম্বন করি যে আমার পথে যে দরজায় আসতো ভিতরে গিয়ে আমি ভিতর থেকে তা বন্ধ করে দেই। আবু রাফের কক্ষে যখন পৌঁছি তখন সে প্রদীপ নিভিয়ে শোয়ার প্রস্তুতি নিচ্ছিল আর কক্ষ ছিল পুরো অন্ধকার। আবু রাফেকে ডাকলাম, উত্তরে সে বলল, কে? আমি এই আওয়াজ কোন দিক থেকে এসেছে তা আজ করে সেদিকে লাভ দিই এবং তরবারি দ্বারা আঘাত করি। অন্ধকার অনেক বেশি ছিল তাই আর আমি তখন ভীতত্রস্ত ছিলাম, তাই তরবারির আঘাত ঠিক জায়গায় লাগেনি। আবু রাফে চিৎকার করে, তখন আমি আমার কক্ষ থেকে বেরিয়ে যাই। কিছুক্ষণ পর আমি পুনরায় কক্ষে প্রবেশ করে আওয়াজ পরিবর্তন করে জিজ্ঞেস করি, আবু রাফে, এই হইচই কিসের? সে আমার পরিবর্তিত আওয়াজ চিনতে বাঁচ করতে সক্ষম হয়নি আর বলে যে তুমি ধ্বংস হও, এখনই কোনো ব্যক্তি আমার উপর তরবারির আঘাত হেরেছে। আওয়াজ শুনে পুনরায় তার দিকে ছুটে গিয়ে তরবারি দ্বারা আঘাত করি এবং এই তরবার আঘাত কার্যকরী হয়, কিন্তু সে তখনও মরেনি। তখন আবার দ্বিতীয় আঘাত করে আমি তাকে হত্যা করি। এরপর আমি দরজা খুলে ঘর থেকে বেরিয়ে আসি, কিন্তু যখন সিঁড়ি থেকে নিচে নামছিলাম আমি কয়েকটি সিঁড়ি বাকি ছিল, আমি ভেবেছি আমি নিচেই এসে গেছি। তখন আমি অন্ধকারে পড়ে যাই আমার পায়ের গোছা ভেঙে যায় আরেকটি রওয়ায়েতে এভাবে উল্লেখ আছে, পিণ্ডলির সন্ধি খুলে যায়, আমি পাগড়ি দ্বারা বেঁধে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসি। কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যতক্ষণ আবু রাফের মৃত্যুর ঘোষণা না হবে এখান থেকে আমি যাব না, আমি দুর্গের কাছে এক জায়গায় আত্মগোপন করে বসে থাকি। সকালে দুর্গের ভেতর থেকে কারো আওয়াজ আমার কানে আসে যে আবু রাফে ব্যবসায়ী নিহত হয়েছে। এরপর আমি উঠে ধীরে ধীরে সাথীদের দলে যোগ দিই। এরপর মদিনায় এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু রাফের নিহত হওয়ার সংবাদ দেই। তিনি পুরো ঘটনা শুনে আমাকে বলেন, তোমার পা এগিয়ে দাও। আমি পা এগিয়ে দিই, তিনি দোয়া করে তাতে হাত বুলান। এরপর আমি এমনটি অনুভব করি যে যেন আমার কোনো আমি কোনো আঘাতই পাইনি। আর একটি রওয়ায়েতে উল্লেখ আছে, আবদুল্লাহ বিন আতিক যখন আবু রাফের উপর হামলা করেন তখন তার স্ত্রী অনেক উচ্চস্বরে হইচই করা আরম্ভ করে। তখন আমার চিন্তা হয় যে তার হইচই শুনে কোথা অন্যরা জেনে না যায়। তখন আমি তরবারি উঁচিয়ে তার স্ত্রীকে ভয় দেখাই। কিন্তু আবার এ কথা মনে পড়ে, মহানবী শাসন মহিলাদের হত্যা করতে বারণ করেছেন, তাই আমি আমার ইচ্ছা থেকে বিরত হই। সিরত খাতামান নবীনে লেখা আছে যে আবু রাফের হত্যার বৈধতা নিয়ে এখানে কোনো বিতর্কে লিপ্ত হওয়ার প্রয়োজন নেই। আবু রাফের রক্ত ঝরা কার্যক্রম ইতিহাসের একটি খোলা পৃষ্ঠা। আর এমন ঘটনা সংক্রান্ত বিস্তারিত বিবরণ কাব বিন আশরাফের হত্যার প্রেক্ষাপটে দেয়া হয়েছে। তখন মুসলমানরা চরম দুর্বলতার মাঝে চতুর্দিক থেকে সমস্যা কবলিত ছিল। পুরো দেশ মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছিল। এমন নাজুক বা ভঙ্গুর সময় আবু রাফে আরবের বিভিন্ন গোত্রকে ইসলামের বিরুদ্ধে উত্তেজিত করছিল, খেপাচ্ছিল। তিনি আমি সারাংশ তুলে ধরছি, পুরো ইতিহাস নয় এটি, কেন সে তাকে হত্যা করা বৈধ ছিল। আর আবু রাফে পরিখার যুদ্ধের ন্যায় আরবের বন্য গোত্রগুলোকে সমবেত করে মদিনায় হামলা করার আসলে প্রস্তুতি চলছিল। আরবে কোনো সরকার ব্যবস্থা ছিল না যাদের কাছ থেকে সাহায্য চাওয়া যেতে পারত। প্রতিটি গোত্র নিজের জায়গায় স্বাধীন ছিল, সার্বভৌম ছিল, আত্মরক্ষার জন্য নিজেই কোনো ব্যবস্থা নেওয়া ছাড়া। অন্য কোনো উপায় ছিল না। গত খুতবায় এর বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে, কারণগুলো বর্ণনা করা হয়েছে। কোনো সরকার ছিল না, মোহাম্মদ রসুল্লাহর নিজের সরকার ছিল কেবল মদিনায়। এমন অবস্থায় সাহাবিরা যা কিছু করেছেন তা সম্পূর্ণভাবে বৈধ যথাযথ ছিল। যুদ্ধের অবস্থায় এক জাতি যারা জীবন মৃত্যুর অবস্থার সম্মুখীন, সে সময় এমন পরিকল্পনা সম্পূর্ণভাবে বৈধ ছিল। হযরত ওমর হযরত মুহাম্মদ বিন মাসলামাকে তাঁর খেলাফতকালে জুহাইনা গোত্রের জাকাত সংগ্রহের জন্য পাঠিয়েছিলেন। কোনো আমির বা জাকাত সংগ্রহকারীর বিরুদ্ধে খেলাফতের কাছে অভিযোগ আসত, হযরত ওমর তাকে তদন্ত করার জন্য পাঠাতেন। একইভাবে হযরত ওমর তাকে বিশ্বাস করতেন, তাই সরকারি কর বা জাকাত সংগ্রহের জন্য হযরত মুহাম্মদ বিন মাসলামাকেই পাঠানো হতো। বিভিন্ন এলাকার কঠিন সমস্যাবলীর সমাধানের দায়িত্বে তিনি নিযুক্ত ছিলেন হযরত ওমরের পক্ষ থেকে। কুফায় হযরত সাদ বিন আবি ওয়াক্কাস প্রাসাদ নির্মাণ করেছিলেন, তার তদন্ত করার জন্য তিনি হযরত ওমরের প্রতিনিধি ছিলেন। এই সংক্রান্ত রওয়ায়েত হলো, হযরত ওমর জানতে পেরেছেন যে সাদ বিন আবি ওয়াক্কাস একটি প্রাসাদ বানিয়ে এর ফটক এমন বানিয়েছেন যে কারণে আওয়াজ শোনা যেত না। তিনি হযরত মুহাম্মদ বিন মাসলামাকে যাত্রা পাঠিয়ে দেন। হযরত ওমরের রীতি ছিল, তিনি কোনো কাজের যা করতে চাইতেন তার এর জন্য মুহাম্মদ বিন মাসলামাকে পাঠাতেন। হযরত ওমর তাকে বলেন, সাহাদের কাছে গিয়ে তার দরজা জ্বালিয়ে দেবে, ফটক জ্বালিয়ে দেবে। তিনি কুফা পৌঁছেন, দরজায় পৌঁছেন এবং আগুন দ্বারা ফটক জ্বালিয়ে দেন। হযরত সাদ জানার পর বাইরে বেরিয়ে আসেন এবং মদন মাসলামা তাকে পুরো কাহিনী পুরো বৃত্তান্ত শোনান এবং স্পষ্ট করেন, ব্যাখ্যা করেন যে কেন তাকে জ্বালাতে হলো। হযরত ওসমানের শাহাদাতের ঘটনার পর হযরত মুহাম্মদ বিন মাসলামা সম্পর্কে জানা যায় যে হযরত ওসমানের শাহাদাতের পর তিনি নির্জন কোণে বসবাস আরম্ভ করেন, কাঠের তরবারি বানিয়ে নেন। তিনি বলতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি আমাকে এ নির্দেশেই দিয়েছিলেন। মুহাম্মদ বিন মাসলামা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা তরবারি উপহারস্বরূপ দিয়েছেন। তিনি বলেন মুশরিকদের বিরুদ্ধে এ দ্বারা জেহাদ করবে যতক্ষণ তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করে, যতক্ষণ মুসলমানদেরকে দেখবে যে তারা পরস্পরকে হত্যা করা আরম্ভ করেছে তখন সেটি দ্বারা কোনো পাথরে আঘাত করো যতক্ষণ না সেটি ভেঙে যায়, এরপর নিজের ঘরে বসে যেও যতক্ষণ না তোমার উপর কোনো অত্যাচারের হাত পৌঁছে বা মৃত্যু এসে যায়। তিনি এমনটি করেছেন। তিনি ফিতনা বা নৈরাজ্য থেকে পৃথক হয়ে যান। সুফিন এবং জামালের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি। জুবাইর বিন হুসাইন সালভি বর্ণনা করেন যে আমরা হযরত হুসাইফার কাছে বসেছিলাম। তিনি বলেন যে আমি এমন এক ব্যক্তিকে জানি যিনি ফিতনা বা নৈরাজ্য যার কোনো ক্ষতি করতে পারেনি। আমরা জিজ্ঞেস করলাম তিনি কে। হুজাইফা বলেন রাদিয়াল্লাহু আনহু যে তিনি হযরত মুহাম্মদ বিন মাসলামা আনসারি। এরপর হযরত হুজাইফার যখন মৃত্যু হয় আর নৈরাজ্য বা ফিতনা যখন প্রকাশ পায়, আমি তাদের সাথে বের হয়ে যারা মদিনা থেকে বের হচ্ছিল, এরপর আমি একটা ঝর্ণার কাছে পৌঁছি। আমি সেখানে এক ভাঙা তাঁবু দেখি যা একদিকে ঝুঁকেছিল আর তাতে বাতাসের ঝাপটা লাগছিল। আমি জিজ্ঞেস করে যে এই তাঁবু কার। মানুষ বলে এটি মুহাম্মদ বিন মাসলামার তাঁবু। আমি তার কাছে আসি, দেখি যে তিনি এক বয়োবৃদ্ধ মানুষ। আমি জিজ্ঞেস করলাম যে আল্লাহ আপনার প্রতি করুণা করুন, আপনি মুসলমানদের সর্বোত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত বলে আমি মনে করি, আপনি আপনার শহর গ্রাম পরিবার পরিজন এবং প্রতিবেশীকে পরিত্যাগ করেছেন, এর কারণ কি? তিনি বলেন আমি অনিষ্টকে ঘৃণা করার কারণে এখানে এসেছি। তার মৃত্যু সম্পর্কে মতভেদ রয়েছে যে কখন হয়েছে। বিভিন্ন রওয়ায়েত অনুসারে 43, 46 বা 47 হিজরিতে মদিনাতে তার ইন্তেকাল হয়। তখন তার বয়স ছিল 77 বছর। তার জানাজা মরওয়ান বিন হাকাম পড়িয়েছেন, তিনি তখন মদিনার আমির ছিলেন। কোনো কোনো রওয়ায়েতে এটি উল্লেখ আছে কেউ তাকে হত্যা করে, তিনি শাহাদত বরণ করেন। তার স্মৃতিচারণের এখানেই সমাপ্তি। নামাজের পর একটি হাজের জানাজা পড়াবো আমি, যা সদরুদ্দিন সাহেবের পুত্র তাজউদ্দিন সাহেবের, যিনি 10 ফেব্রুয়ারি 84 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম আল্লাহ তাআলার কৃপায় মুসি ছিলেন। ইউগান্ডায় তাঁর জন্ম হয়। 1967 সনে যুক্তরাজ্যে স্থানান্তরিত হন। 1984 সনে ইসলামাবাদের জমি যখন ক্রয় করা হয়, মরহুম ইসলামাবাদের জন্য নিজের সেবা পেশ করেন। খলিফাতুল মসীহ রাবের সকাশে 22 বছর পর্যন্ত ইসলামাবাদে বড় আন্তরিকতার সাথে নিঃস্বার্থ সেবার সুযোগ পেয়েছেন। ইসলামাবাদে প্রথম জলসা থেকে আরম্ভ করে শেষ জলসা পর্যন্ত তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আর মুসলিমদের অতিথিদের স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করার সকল চেষ্টা করেন। সকল টেকনিক্যাল কাজ করতে পারতেন, তাই ইসলামাবাদে দিবারাত্র সকল প্রকার কাজ করার তাঁর সৌভাগ্য হয়েছে। বৈদ্যুতিক, স্যানিটারি সহ সকল প্রকার কাজ করতেন। রীতিমতো নামাজ পড়তেন, নামাজে ছিলেন, ধার্মিক ছিলেন, খুবই হাসি খুশি থাকতেন, আনুগত্যকারী, শান্তশিষ্ট প্রকৃতির মানুষ ছিলেন। খেলাফতের সাথে গভীর ভালোবাসা এবং নিষ্ঠার সম্পর্ক ছিল। তার পুত্র মুদাবিরুদ্দিন জামাতের মুরব্বী, যুক্তরাজ্য জামিয়া থেকেই পাশ করেছেন, এমটিতে কাজ করছেন আজকাল। তিনি লিখছেন অধিকাংশ মানুষ যারা ইসলামাবাদে থাকতো তারা বলে যে তিনি খুবই পরিশ্রমী ছিলেন। আমার দাদা যান বলতেন যে তিনি যখন ইসলামাবাদ আসেন তখন একাই থাকতেন। প্রথম দিকে বিদ্যুৎ আর হিটিংয়ের ব্যবস্থা ছিল না, কঠিন অবস্থা ছিল, কিন্তু আনন্দিত ছিলেন এই জন্য যে জামাত এবং খলিফা ভক্তের জন্য তিনি এক শিকারের সৌভাগ্য লাভ করছেন। তৌফিক পাচ্ছেন যথাসময় নামাজ পড়া, নিজের হাতে কাজ করা, আতিথ্য, ধৈর্য তার অনন্য কিছু বৈশিষ্ট্য ছিল। আর অনেকেই তার এসব গুণাবলীর কথা উল্লেখ করেছে। মজিদ সিয়ালকোটি সাহেব লিখেছেন, ইসলামাবাদে তিনি ওয়ার্কশপ বানিয়েছিলেন, বিভিন্ন মেশিনের কাজের দক্ষ রাখতেন, বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করেন, ইসলামাবাদের প্রতিটি ব্যারেককে বারবার কাজ করে আবাদ করেছেন, বসবাসযোগ্য করে তুলেছেন, তার টিম গঠনের যোগ্যতা রাখতেন, শীতকাল হোক বা গরমকাল সবসময় কাজে ব্যস্ত থাকতেন। সব জিনিস ইসলামাবাদে পুরনো ছিল, এগুলো ঠিক করা, নতুনভাবে বসবাসযোগ্য করা, বহাল করা অনেক বড় কাজ ছিল যা তিনি করেছেন। সবসময় হাসি খুশি থাকতেন, এটাই বলতেন যে আমার জন্য দোয়া করো। কাজ ইসলামাবাদে থাকতেন, দিবারাত্র একটা ছোটো কক্ষেই থাকতেন, স্ত্রী সন্তানের ব্যাপারে আদৌ চিন্তিত ছিলেন না। যারা লন্ডন থাকত কখনো কখনো তাদের কাছে চলে যেতেন। আল্লাহ তালা মরমের রুহের মাগফিরাত করুন এবং তার সন্তান সন্ততিকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে তার মতো নিষ্ঠা এবং আন্তরিকতায় সমৃদ্ধ করুন। ধৈর্য দিন, মনোবল দিন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ